২৬ নম্বর ৪০তম পদের গুপ্ত ইতিহাস। ইজেকিয়েল সংখ্যা ৭।
আমি যে ভবিষ্যৎবাণীমূলক ধারাটিকে যোশিয়ের চাকা বলে চিহ্নিত করছি, তা শুরু হয় প্রাচীন ইসরায়েলের সেই বিদ্রোহ দিয়ে, যখন তারা খ্রিস্টপূর্ব ১০৯৭ সালে ঈশ্বরকে তাদের রাজা হিসেবে প্রত্যাখ্যান করেছিল। প্রথম তিন রাজা, শৌল, দাউদ এবং সলোমন, প্রত্যেকে ৪০ বছর শাসন করেছেন বলে চিহ্নিত খ্রিস্টপূর্ব ১০৯৭ সাল থেকে খ্রিস্টপূর্ব ৯৭৭ সাল পর্যন্ত। সলোমনের মৃত্যুর সময় জেরোবোয়ামের বিদ্রোহ এবং উত্তরাঞ্চলের ১০টি গোত্র প্রথম তিন রাজার ধারার সমাপ্তি ঘটায় এবং উত্তর ও দক্ষিণ উভয় রাজ্যে রাজাদের একটি নতুন ধারা শুরু করে। প্রথম তিনজন রাজা অনেক সত্যের প্রতীক, কিন্তু সত্যের যে চক্রগুলির একটির সঙ্গে তারা সংযুক্ত তা হল জিহুদার শেষ তিনজন রাজা, জিহোয়াকিম, জিহোয়াখিন এবং সিদকীয়, যারা আবার কোরেশ, দারিয়াবেশ এবং অর্থক্ষত্রকে প্রতিনিধিত্ব করে। কোরেশ, দারিয়াবেশ এবং অর্থক্ষত্র আবার তাঁদের তিনটি ফরমানকে প্রতিনিধিত্ব করে, যা ৫১৬ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪৫৭ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত, আর সেগুলি আবার প্রকাশিত বাক্য ১৪ অধ্যায়ের তিন দূতকে প্রতিনিধিত্ব করে, যারা যথাক্রমে ১৮৭৮ সালে ১৯ এপ্রিল, ১৮৪৪ এবং ২২ অক্টোবর ১৮৪৪-এ আগমন করে। প্রকাশিত বাক্য ১৪ অধ্যায়ের তিন দূতের আগমনের ইতিহাস ১৪৪,০০০ সিলমোহরের সময়ে অক্ষরে অক্ষরে পুনরাবৃত্ত হয়। এর দ্বারা চিহ্নিত হয় যে শৌলকে রাজা হিসেবে অভিষিক্ত করার মাধ্যমে যে ভাববাণীমূলক রেখার সূচনা হয় তা আসন্ন রবিবার আইনের সময় বিজয়ী মণ্ডলী অভিষিক্ত হলে তার পরিসমাপ্তিতে পৌঁছে। এই রেখার মধ্যে রাজা যোশিয়ের চক্র অন্তর্ভুক্ত, যা ৯৭৭ খ্রিস্টপূর্বাব্দে বৈথেল ও দানে জার্বিয়ামের বিদ্রোহ পর্যন্ত পশ্চাতে প্রসারিত হয়।
২২
জেরোবোয়ামের মধ্যে ২২ সংখ্যার প্রতীকত্ব বিদ্যমান, কারণ তিনি ২২ বছর রাজত্ব করেছিলেন। এভাবে তার সাক্ষ্য ২২ দ্বারা প্রতিনিধিত্বকৃত ইতিহাসের সঙ্গে সংযুক্ত হয়েছে, যা মানবতার সঙ্গে ঈশ্বরত্বের সংযুক্তির একটি প্রতীক, যেমনটি দানিয়েলের মারাহ দর্শনে ২২তম দিনে এবং ২২০ সংখ্যায় চিত্রিত হয়েছে, যার দশমাংশ হল ২২।
আর জেরোবিয়াম যে দিনগুলো রাজত্ব করেছিলেন সেগুলি ছিল ২২ বছর। তারপর তিনি তার পিতৃপুরুষদের সঙ্গে নিদ্রিত হলেন এবং তার পুত্র নাদব তার স্থলে রাজত্ব করলেন। এক রাজাবলী ১৪:১০
অ্যাট ওয়ান মেন্ট, যা ঐশ্বরিকতা ও মানবতার সংযুক্তিকে প্রতিনিধিত্ব করে, তা খ্রিস্টের কার্য, যা ২২ অক্টোবর অর্থাৎ দশম মাসে গ্রেগরীয় শুরু হয়েছিল। ১০ × ২২=২২০। জিরোবিয়াম বেতেল ও দান উভয় স্থানেই জাল বেদি স্থাপন করেছিল এবং অতএব সে রোববারের জাল উপাসনার একটি প্রতীক, যা গির্জা, বেতেল অর্থ গির্জা ও রাষ্ট্রের দান অর্থ বিচার সংযুক্তির সঙ্গে সম্পর্কিত।
তখন জেরোবিয়াম ইফ্রয়েম পর্বতে শিখিম নির্মাণ করলেন এবং সেখানে বাস করলেন। পরে সেখান থেকে বেরিয়ে গিয়ে পনুয়েল নির্মাণ করলেন। আর জেরোবিয়াম মনে মনে বললেন, এখন রাজ্য দাউদের বংশের কাছেই ফিরে যাবে। যদি এই লোকেরা জিরুসালেমে সদাপ্রভুর গৃহে বলি দিতে যায়, তবে এই লোকদের হৃদয় আবার তাদের প্রভু অর্থাৎ জিহুদার রাজা রহবিয়ামের দিকে ফিরবে এবং তারা আমাকে হত্যা করে আবার জিহুদার রাজা রহবিয়ামের কাছে ফিরে যাবে। অতএব রাজা পরামর্শ করে দুটি সোনার বাছুর নির্মাণ করলেন এবং তাদের বললেন, জিরুসালেমে উঠে যাওয়া তোমাদের পক্ষে অতিরিক্ত কষ্টসাধ্য। হে ইসরায়েল, দেখ, এই তোমার দেবতারা যারা তোমাকে মিশর দেশ থেকে উঠিয়ে এনেছে। আর তিনি একটি বেতেলে স্থাপন করলেন এবং অন্যটি দানে রাখলেন, আর এই বিষয়টি পাপে পরিণত হল, কারণ লোকেরা একটির সামনে উপাসনা করতে করতে দান পর্যন্ত যেত। আর তিনি উচ্চস্থানগুলোর একটি গৃহ নির্মাণ করলেন এবং সাধারণ লোকদের মধ্য থেকে যাজক নিযুক্ত করলেন, যারা লেবির পুত্রদের অন্তর্ভুক্ত ছিল না। আর জেরোবিয়াম অষ্টম মাসে, মাসের ৫৫ দিনে জিহুদায় যে উৎসব পালিত হয় তার অনুরূপ একটি উৎসব নির্ধারণ করলেন এবং বেদির উপরে উৎসর্গ করলেন। এইরূপ তিনি বেতেলেও করলেন। তিনি যে বাছুরগুলি নির্মাণ করেছিলেন তাদের উদ্দেশ্যে বলি উৎসর্গ করলেন এবং তিনি বেতেলে সেই উচ্চস্থানগুলোর যাজকদের স্থাপন করলেন যা তিনি নির্মাণ করেছিলেন। সুতরাং তিনি বেতেলে যে বেদি নির্মাণ করেছিলেন তার উপরে অষ্টম মাসের ৫৫ দিনে, অর্থাৎ যে মাস তিনি নিজের মন থেকে স্থির করেছিলেন, উৎসর্গ করলেন এবং ইসরায়েলের সন্তানদের জন্য একটি উৎসব নির্ধারণ করলেন। আর তিনি বেদির উপরে উৎসর্গ করলেন এবং ধূপ জ্বালালেন। এক রাজাবলী ১২ 25-33।
উত্তরাঞ্চলের দশ গোত্রের ভিত্তিমূলক ইতিহাসে এমন একটি বিদ্রোহ ছিল যা প্রতিরূপিত হয়েছিল রাজা হিসেবে ঈশ্বরকে ইসরায়েলের প্রত্যাখ্যানের দ্বারা এবং এছাড়াও হারুনের বিদ্রোহ ও সোনার বাছুরের ঘটনায়। হারুনের বিদ্রোহ প্রাচীন ইসরায়েলের ভিত্তিমূলক ইতিহাসে ছিল, আর জেরোবিয়ামের বিদ্রোহ ছিল উত্তরাঞ্চলের দশ গোত্রের ভিত্তিমূলক ইতিহাসে। পংক্তির উপর পংক্তি নীতিতে মহায়াজক হিসেবে হারুন মণ্ডলীর প্রতিনিধিত্ব করেন এবং রাজা হিসেবে জেরোবিয়াম রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। এই দুটি ভিত্তিমূলক বিদ্রোহ এমন একটি রেখা যার মধ্যে মানব রাজা কামনা করার মাধ্যমে ইসরায়েল জনগণের ভিত্তিমূলক বিদ্রোহ অন্তর্ভুক্ত রয়েছে।
490
ইজিকিয়েলের পুস্তকে যে পবিত্র ইতিহাস উপস্থাপিত হয়েছে তাতে 490 বছরের তিনটি সময়কাল রয়েছে এবং একটির সম্পর্ক ছিল রাজাদের সঙ্গে, অন্যটির মন্দিরের সঙ্গে এবং আরেকটির সৈন্যবাহিনীর সঙ্গে। এই তিনটি সময়কাল হারুনের বিদ্রোহের মন্দির, সৌলের সৈন্যবাহিনী এবং জারবিয়ামের রাজার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভাববাদী, যাজক ও রাজা এই তিনটি প্রতীকের মধ্যে সৌল রাজাকেই ভাববাণী করিতে শনাক্ত করা হয়েছে এবং হারুন ছিলেন যাজক আর জারবিয়াম ছিলেন রাজা।
আর এমন ঘটিল যে যাহারা পূর্বে তাহাকে চিনিত তাহারা যখন দেখিল দেখ সে নবীদের মধ্যে ভাববাণী করিতেছে, তখন লোকেরা একে অন্যকে বলিল কিসের পুত্রের এই কি হইয়াছে, সৌল কি নবীদের মধ্যে আছে? আর সেই স্থানের একজন উত্তর করিয়া বলিল কিন্তু তাহাদের পিতাকে, অতএব ইহা একটি প্রবাদ হইয়া গেল, সৌল কি নবীদের মধ্যে আছে? 1 সমুয়েল 10:11-12।
বিজয়ী মণ্ডলী গঠিত 31 বৎসর বয়স্ক নবী, 31 বৎসর বয়স্ক যাজক এবং 31 বৎসর বয়স্ক রাজা দ্বারা। এদের প্রতীক রূপে রয়েছেন ইজেকিয়েল, যিনি 30তম বছরে সূচনা করেছিলেন, জোসেফ, যিনি 30তম বছরে তার সেবা আরম্ভ করেছিলেন, এবং রাজা দায়ুদ, যিনি 30তম বছরে রাজত্ব আরম্ভ করেছিলেন। ইজেকিয়েল পুস্তকের শেষ 8 অধ্যায়ে বিজয়ী মণ্ডলীকে এমন এক মন্দির রূপে উপস্থাপিত করা হয়েছে যা সমগ্র পৃথিবী পূর্ণ করে, এবং বিজয়ী মণ্ডলী ফিলাডেলফিয়া, যা 60টির মধ্যে অষ্টম মণ্ডলী। খ্রিস্টপূর্ব 977 সালে শুরু হওয়া যোশিয়ের ভাববাণীমূলক রেখা অতি শীঘ্র আগত রবিবার আইনে এসে সমাপ্ত হয়। 2023 সালের 31 ডিসেম্বর যে 1,44,000-এর শুদ্ধিকরণ ও শিলমোহরকরণ শুরু হয় তা শুরু হয়েছিল যখন মিখায়েল অবতীর্ণ হয়ে প্রকাশিত বাক্য 11-2 সাক্ষীকে পুনরুত্থিত করতে এসেছিলেন। 2023 সাল 2001 সালের 11 সেপ্টেম্বরের 22 বছর পরে উপস্থিত হয়, ঠিক যেমন 1778 সালের এলিয়েন অ্যান্ড সেডিশন অ্যাক্টস 1776 সালের ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের 22 বছর পরে উপস্থিত হয়। জিরোবিয়ামের 22 বছরের রাজত্ব খ্রিস্টপূর্ব 977 সালে শুরু হয়েছিল যখন যোশিয়ের ভাববাণী ঘোষণা করা হয়েছিল। সেই সময় 1 রাজাবলী অধ্যায় 13 অবাধ্য ভাববাদী জিরোবিয়ামের ধর্মত্যাগের মোকাবিলা করেছিলেন, যেমন মোশি আহারের ধর্মত্যাগের মোকাবিলা করেছিলেন, এবং সমুয়েল সেই জনসমষ্টির মোকাবিলা করেছিলেন যারা একজন রাজা কামনা করেছিল। অবাধ্য ভাববাদী মোশি ও সমুয়েলের বার্তার দ্বারা প্রতিনিধিত্বকৃত সেই ভিত্তিগত ধর্মত্যাগগুলোর বিরুদ্ধে সেই মোকাবিলাসমূহ রবিবার আইনে তৃতীয় দূতের উচ্চরবির প্রতিনিধিত্ব করে। এটি সেই সতর্কবার্তা যা পতাকার মাধ্যমে ঘোষণা করা হয় এবং যা জিরোবিয়ামের ইতিহাসে একটি চিহ্নসহ যোশিয়ের ভবিষ্যৎবাণী হিসেবে উপস্থাপিত হয়েছে।
আর দেখ, সদাপ্রভুর বাক্যে যিহুদা দেশ হইতে এক ঈশ্বরের লোক বৈথেলে আসিলেন এবং জারবিয়া ধূপ জ্বালাইবার জন্য বেদীর পাশে দাঁড়াইয়াছিলেন, তখন তিনি সদাপ্রভুর বাক্যে বেদীর বিরুদ্ধে উচ্চস্বরে বলিলেন, হে বেদী, বেদী, সদাপ্রভু এই কথা কহেন, দেখ দাউদের গৃহে এক পুত্র জন্মগ্রহণ করিবে, তাহার নাম যোশিয়, এবং সে তোমার উপরে সেই উচ্চস্থানসমূহের যাজকদের উৎসর্গ করিবে যাহারা তোমার উপরে ধূপ জ্বালায়, আর মনুষ্যদের অস্থি তোমার উপরে দগ্ধ করা হইবে। সেই দিনই তিনি এক নিদর্শন দিলেন, কহিলেন, ইহাই সেই নিদর্শন যাহা সদাপ্রভু বলিয়াছেন, দেখ বেদী বিদীর্ণ হইবে এবং তাহার উপরে যে ছাই আছে তাহার ঢালিয়া পড়িবে। আর এমন হইল যে যখন রাজা জারবিয়া সেই ঈশ্বরের লোকের কথা শুনিলেন যিনি বৈথেলের বেদীর বিরুদ্ধে উচ্চস্বরে বলিয়াছিলেন, তখন তিনি বেদী হইতে নিজের হাত বাড়াইয়া কহিলেন, ওকে ধর। আর তিনি যাহার বিরুদ্ধে নিজের হাত বাড়াইয়াছিলেন সেই হাত শুকাইয়া গেল, ফলে তিনি তাহা আর নিজের দিকে ফিরাইতে পারিলেন না, আর বেদীটিও বিদীর্ণ হয়ে গেল। এবং প্রভুর বাক্য দ্বারা ঈশ্বরের লোক যে চিহ্ন দিয়েছিলেন সেই অনুসারে বেদী থেকে ছাই ঢেলে পড়ল। তখন রাজা উত্তর করে ঈশ্বরের লোককে বললেন, এখন তোমার ঈশ্বর সদাপ্রভুর মুখ অনুরোধ কর এবং আমার জন্য প্রার্থনা কর, যেন আমার হাত আবার পূর্বাবস্থায় ফিরে আসে। আর ঈশ্বরের লোক সদাপ্রভুর কাছে মিনতি করলেন এবং রাজার হাত আবার তার পূর্বাবস্থায় ফিরিয়ে এলো এবং যেমন আগে ছিল তেমনি হয়ে গেল। তখন রাজা ঈশ্বরের লোককে বললেন, আমার সঙ্গে গৃহে চলো এবং নিজেকে সতেজ কর, আর আমি তোমাকে এক পুরস্কার দেব। কিন্তু ঈশ্বরের লোক রাজার কাছে বললেন, তুমি যদি তোমার গৃহের অর্ধেকও আমাকে দাও, তবু আমি তোমার সঙ্গে ভেতরে যাব না এবং এই স্থানে রুটিও খাব না, জলও পান করব না, কারণ সদাপ্রভুর বাক্য দ্বারা আমাকে এই আদেশ দেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন, রুটি খেও না, জল পান করো না, এবং যে পথে তুমি এসেছ সেই পথ দিয়ে ফিরে যেও না। অতএব তিনি অন্য পথ দিয়ে চলে গেলেন এবং যে পথে তিনি বেতেলে এসেছিলেন সেই পথ দিয়ে ফিরে গেলেন না। এক রাজাবলী ১৩:১-১০।
তোমার গৃহের অর্ধেক দেওয়ার প্রস্তাব সত্ত্বেও জেরোবিয়ামের সঙ্গে ভোজন করতে নবীর অস্বীকৃতি সালোমেকে হেরোদের তার রাজ্যের অর্ধেক দেওয়ার প্রতিশ্রুতির সঙ্গে সাযুজ্যপূর্ণ।
আর যখন একটি সুবিধাজনক দিন উপস্থিত হল, তখন হেরোদ তার জন্মদিনে তার প্রধান লোকদের, সেনাপতিদের এবং গালিলের প্রধান ব্যক্তিদের জন্য এক ভোজের আয়োজন করল, আর উক্ত হেরোদিয়ার কন্যা ভিতরে এসে নৃত্য করল এবং হেরোদ ও তার সঙ্গে উপবিষ্টদের সন্তুষ্ট করল। তখন রাজা কুমারীটিকে বলল, তুমি যা ইচ্ছা আমার কাছে চাও, আমি তা তোমাকে দেব। এবং সে তার কাছে শপথ করে বলল, তুমি আমার কাছে যাই চাও না কেন, আমি তা তোমাকে দেব আমার রাজ্যের অর্ধেক পর্যন্ত। তখন সে বাইরে গিয়ে তার মাতাকে বলল, আমি কি চাইব? আর সে বলল, বাপ্তিস্মদাতা যোহনের মস্তক। মার্ক ৬:২১-২৪।
হেরোদের রাজ্যের অর্ধেক দেওয়ার অঙ্গীকার তার জন্মদিনে ঘটেছিল। হেরোদ রোমের একটি প্রতীক এবং প্রকাশিত বাক্য ১৭:১০ রাজা দানিয়েল ৭ রোমের ১০ ভাগে বিভক্তির দ্বারা এবং ২:১০ দ্বারা প্রতিরূপিত হয়েছে। তার জন্মদিন চিহ্নিত হয় যখন রবিবার আইনের সময় ষষ্ঠ রাজ্য সপ্তম রাজ্যের দ্বারা প্রতিস্থাপিত হয় এবং এই অর্থে এটি বাইবেলের ভবিষ্যৎবাণীর সপ্তম রাজ্য হিসেবে জাতিসংঘের জন্মদিন। অতি শীঘ্র আগত রবিবার আইনে জেরোবিয়ামের ১০ উত্তরাঞ্চলীয় গোত্র দ্বারা প্রতিনিধিত্বকৃত ১০ রাজা প্রকাশিত বাক্য ১৭:১ জন্য তাদের রাজ্য সেই পশুকে দিতে সম্মত হয়।
কারণ ঈশ্বর তাদের হৃদয়ে এই স্থির সংকল্প দিয়েছেন যে তারা তার ইচ্ছা পূর্ণ করবে এবং একমত হবে এবং তাদের রাজ্য সেই পশুর হাতে সমর্পণ করবে যতক্ষণ না ঈশ্বরের বাক্যসমূহ পূর্ণ হয়। প্রকাশিত বাক্য ১৭:১৭।
আমরা ইজিকিয়েলের চতুর্থ অধ্যায়ের ভাববাণী আলোচনা করার পূর্বে ইজিকিয়েল যে ১৩ বার সরাসরি একটি তারিখ নির্দিষ্ট করেছেন তা শনাক্ত করব। ওই ১৩টি পথচিহ্ন সাধারণভাবে জগৎ এবং ঈশ্বরের প্রজাদের মধ্যে বিভক্ত। মিশর দ্বারা প্রতিনিধিত্বকৃত জগৎকে ৬ বার সরাসরি তারিখ নির্দিষ্ট করা হয়েছে এবং তুর্কে ১ বার সম্বোধন করা হয়েছে, আর অন্য ৬ বার জিরুসালেমই বিষয়বস্তু। এই পুস্তক ৫৯২ খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়, যা সপ্তদশ জোবেল চক্রের ৩০তম বছর এবং ইজিকিয়েলের ৪০তম অধ্যায়ের প্রথম পদ ২২ অক্টোবর ৫৭৩ খ্রিস্টপূর্বাব্দকে সেই চক্রের সমাপ্তি হিসেবে চিহ্নিত করে। জোবেল চক্র ৯:১১ থেকে আসন্ন রবিবার আইন পর্যন্ত ১,৪৪,০০০ শিলমোহরের সময়কে প্রতিনিধিত্ব করে, যা আবার সেই একই ইতিহাসের একটি ফ্র্যাক্টালে ৩১ ডিসেম্বর ২০২৩ থেকে আসন্ন রবিবার আইন পর্যন্ত প্রতিনিধিত্ব করা হয়েছে। উভয় সময়কালই ১১ আগস্ট ১৮৪০ থেকে ২২ অক্টোবর ১৮৪৪ পর্যন্ত দ্বারা প্রতিরূপায়িত হয়েছিল।
১৮৪০ সালের ১১ আগস্ট যীশু খ্রিস্ট স্বয়ং প্রকাশিত বাক্য ১০-এর সেই পরাক্রমশালী স্বর্গদূতরূপে অবতীর্ণ হয়েছিলেন, যিনি একটি ক্ষুদ্র পুস্তক আনয়ন করেছিলেন যা ঈশ্বরের লোকদের গ্রহণ করে ভক্ষণ করতেছিল। সেই একই স্বর্গদূতু আবার ৯:১১ অবতীর্ণ হয়েছিলেন শিলমোহরের সময়ের সূচনাকে চিহ্নিত করতে। সেই একই স্বর্গদূতু ২০২৩ সালের ৩১ ডিসেম্বর অবতীর্ণ হয়েছিলেন সেই দুই সাক্ষীকে পুনরুত্থিত করতে, যাহারা সেই মহান নগরের রাস্তায় নিহত হয়েছিলেন, সদম ও মিশর, যেখানে প্রভু ক্রুশবিদ্ধ হয়েছিলেন। সেই অবতরণ শিলমোহরের সময়ের সমাপনী পর্যায়কে চিহ্নিত করেছিল। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর হইতে রবিবার আইনের সময় পর্যন্ত ফ্র্যাক্টাল সময় পর্বের মধ্যে যাজক জিহিসকেলকে স্বর্গস্থ মন্দিরের এক দর্শন দেওয়া হয়। সেই সময় তিনি বোবা করা হন এবং কেবল তখনই কথা বলেন যখন ঈশ্বর তাহাকে তা করিতে আদেশ করেন। তার এই অবস্থা অদূরাগত রবিবার আইন পর্যন্ত স্থায়ী হয়, যা জিরুসালেমের বিনাশ দ্বারা প্রতিকায়িত হয়েছে।
যেমন জোহনকে আদেশ করা হয়েছিল, তেমনি জিহিসকেলকেও প্রকাশিত বাক্য দশ অধ্যায়ে অবতরণকারী স্বর্গদূতের হাতে যে পুস্তক ছিল তা গ্রহণ করতে আদেশ করা হয় এবং বিলাপ, শোক ও হাহাকারের সেই পুস্তক ভক্ষণ করতেও তাকে বলা হয়।
কিন্তু তুমি, হে মনুষ্যপুত্র, আমি তোমাকে যা বলি তা শুন। সেই বিদ্রোহী গৃহের ন্যায় তুমি বিদ্রোহী হয়ো না। তোমার মুখ খোলো এবং আমি যা তোমাকে দিই তা খাও। আর আমি যখন দৃষ্টিপাত করলাম, দেখ, আমার কাছে একটি হাত প্রেরিত হল, এবং দেখ, তাতে একটি পুস্তকের গুটানো পত্র ছিল, আর তিনি তা আমার সামনে মেলে ধরলেন, এবং তা ভিতরে ও বাইরে লিখিত ছিল, এবং তাতে বিলাপ, শোক ও হায় লেখা ছিল। ইজেকিয়েল 2:8-10।
বার্তাটি ত্রিবিধ বার্তা হিসেবে উপস্থাপিত হয়েছে, ফলে এটি প্রকাশিত বাক্য ১৪ অধ্যায়ের তিন দূতের বার্তার প্রতিরূপ স্বরূপ। অতএব এটি তৃতীয় দূতের সেই শীল মোহরদানকারী বার্তা, যা জিরুসালেমের মধ্যে অবস্থানকারী সেই সকল লোককে শীলমোহর করে যারা জিহিসকেল ৯ অধ্যায় ও প্রকাশিত বাক্য ৭ অধ্যায়ে যেমন উপস্থাপিত হয়েছে সেই অনুযায়ী মণ্ডলী ও দেশের পাপের জন্য বিলাপ ও শোক প্রকাশ করছে।
আর ইসরায়েলের ঈশ্বরের মহিমা সেই করুবের উপর থেকে, যেখানে তিনি অবস্থান করছিলেন, গৃহের প্রান্তসীমায় উপরে উঠে গেল। আর তিনি সেই মসিনা বস্ত্র পরিহিত ব্যক্তিকে ডাকলেন যার পার্শ্বে লেখকের দয়াত ছিল। আর সদাপ্রভু তাঁকে বললেন, নগরের মধ্য দিয়ে, অর্থাৎ জেরুজালেমের মধ্য দিয়ে অতিক্রম কর, এবং সেখানে যে সকল ঘৃণিত কার্য সাধিত হচ্ছে তাদের সকলের জন্য, যারা দীর্ঘশ্বাস ফেলে ও ক্রন্দন করে, তাদের কপালে একটি চিহ্ন এঁকে দাও। ইজেকিয়েল 9:3-4।
যারা সেই মুদ্রা গ্রহণ করে তারা মণ্ডলীর পাপ ও দেশের পাপের জন্য শোক করে। আর জিহিসকেলের সাক্ষ্য জেরুসালেম ও মিশরের ইতিহাসের উপর বোনা হয়েছে, যা মণ্ডলী ও জগতের প্রতীক।
ধার্মিকতার খামির তার শক্তি সম্পূর্ণরূপে হারায়নি। যে সময়ে মণ্ডলীর বিপদ ও অবসাদ সর্বাধিক হবে, সেই সময়ে অল্প সংখ্যক সেই দল যারা আলোর মধ্যে দাঁড়িয়ে আছে দেশে সংঘটিত ঘৃণ্য কর্মগুলোর জন্য দীর্ঘশ্বাস ফেলবে ও ক্রন্দন করবে। কিন্তু বিশেষত তাদের প্রার্থনা মণ্ডলীর পক্ষে ঊর্ধ্বে উঠবে, কারণ এর সদস্যরা জগতের রীতিনীতি অনুসারে আচরণ করছে। আদেশ এই, নগরের মধ্য দিয়ে, অর্থাৎ জিরুসালেমের মধ্য দিয়ে অতিক্রম কর, এবং সেখানে যা সকল জঘন্য কার্য সংঘটিত হচ্ছে তার জন্য যারা দীর্ঘশ্বাস ফেলে ও ক্রন্দন করে সেই লোকদের কপালের ওপর একটি চিহ্ন এঁকে দাও। এই দীর্ঘশ্বাসকারী ক্রন্দনকারী ব্যক্তিরা জীবনের বাক্য প্রচার করে আসছিল। তারা তিরস্কার করেছিল, উপদেশ দিয়েছিল এবং অনুনয় বিনয় করেছিল। কেউ কেউ যারা ঈশ্বরকে অসম্মান করছিল অনুতপ্ত হয়েছিল এবং তার সম্মুখে নিজেদের হৃদয় নম্র করেছিল। কিন্তু প্রভুর মহিমা ইসরায়েল থেকে প্রস্থান করেছিল। যদিও অনেকেই তখনও ধর্মের আচার অনুষ্ঠান পালন করতে থাকল, তথাপি তার শক্তি ও উপস্থিতি অনুপস্থিত ছিল। টেস্টিমনিজ ভলিউম 5:209-210।
বিলাপ গ্রন্থের প্রেক্ষাপটে বিলাপ ও শোক, যা প্রকাশিত বাক্য ১৪ অধ্যায়ের তিন স্বর্গদূতের প্রতিরূপ, সেখানে বিলাপ ও শোক প্রথম ও দ্বিতীয় স্বর্গদূত এবং তৃতীয়টি হল হায়ের বার্তা, পূর্ববায়ুর একটি প্রতীক যা প্রকাশিত বাক্য ৭ অধ্যায়ের চারজন সংযতকারী স্বর্গদূত দ্বারা সংযত অবস্থায় রাখা হয়েছে।
মিশর।
ইজেকিয়েলের পুস্তকে ১৩টি তারিখের উল্লেখ রয়েছে। মিশর সম্পর্কিত তারিখ সমষ্টির প্রথমটি হল ইজেকিয়েল 29:1 এবং তা খ্রিস্টপূর্ব ৫৮৭ সালকে নির্দেশ করেছিল।
দশম বছরে দশম মাসে মাসের দ্বাদশ দিনে সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হয়ে বলল, হে মনুষ্যপুত্র, মিশরের রাজা ফেরাউনের বিরুদ্ধে তোমার মুখ স্থির কর এবং তার বিরুদ্ধে ও সমগ্র মিশরের বিরুদ্ধে ভাববাণী ঘোষণা কর। কথা বল এবং বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, হে মিশরের রাজা ফেরাউন, আমি তোমার বিরুদ্ধে। তুমি সেই মহানাগ যে তার নদীগুলোর মাঝখানে শয়ান থাকে, যে বলেছে, আমার নদী আমার নিজের এবং আমি নিজেই তা আমার জন্য নির্মাণ করেছি। জিহিসকেল 29:1-3।
খ্রিস্টপূর্ব ৫৮৭ সালের অবরোধের বছর, যা জিরুসালেমের ধ্বংসের দেড় বছর পূর্বে শুরু হয়েছিল, সেই সময়ে জিহিস্কেল ঘোষণা করেন যে ঈশ্বর মিশরকে উল্টে ফেলবেন এবং সেই উল্টে ফেলা ঈশ্বরের প্রজাদের কাছে এই বিষয়টি প্রদর্শন করবে যে মিশরের অজগরের উপর ভরসা করা তাদের মূর্খতা ছিল। অধ্যায়ের শেষে এই মর্মে এক উচ্চারণ করা হয় যে মিশরকে বাবিলের হাতে সমর্পণ করা হবে। এভাবেই শনাক্ত হয় সেই সময় যখন বাইবেলের ভবিষ্যৎবাণীর দশ রাজা তাদের সপ্তম রাজ্য আধুনিক বাবিলকে দেয়, যে অষ্টম রাজ্যটি সেই সাতটির মধ্য থেকেই। অধ্যায়ের শেষে যেমন বলা হয়েছে, সেই ভবিষ্যৎবাণী ১৭ বছর পরে খ্রিস্টপূর্ব ৫৭১ সালে পরিপূর্ণ হয়েছিল। অতএব ২৯ অধ্যায়ে মিশরের সঙ্গে সংশ্লিষ্ট তারিখ নির্ধারণের প্রথম ও শেষ উল্লেখটি অন্তর্ভুক্ত রয়েছে।
আর সপ্তবিংশ বছরে প্রথম মাসে মাসের প্রথম দিনে সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হয়ে বলল, হে মনুষ্য সন্তান, ব্যাবিলনের রাজা নবুখদ্রেজ্জর তুরের বিরুদ্ধে তার সৈন্যবাহিনীকে দিয়ে মহাপরিশ্রমের কাজ করিয়েছিল। প্রত্যেক মাথা টাক হয়ে গিয়েছিল এবং প্রত্যেক কাঁধের চামড়া উঠে গিয়েছিল। তবুও তুরের বিরুদ্ধে যে পরিশ্রমের কাজ সে করিয়েছিল তার জন্য সে বা তার সৈন্যবাহিনী তুর থেকে কোনো মজুরি পায়নি। অতএব প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি ব্যাবিলনের রাজা নবুখদ্রেজ্জরকে মিশর দেশ দান করব এবং সে তার জনসমুদ্র নিয়ে যাবে, তার লুণ্ঠন গ্রহণ করবে এবং তার শিকার গ্রহণ করবে, আর সেটিই তার সৈন্যবাহিনীর জন্য মজুরি হবে। আমি তাকে মিশর দেশ দিয়েছি সেই পরিশ্রমের জন্য যা সে তার বিরুদ্ধে করেছে, কারণ তারা আমার জন্যই কার্য করেছে। প্রভু সদাপ্রভু এই কথা বলেন, সেই দিনে আমি ইসরায়েলের গৃহের শৃঙ্গ অঙ্কুরিত হতে দেব এবং তাদের মধ্যে আমি তোমাকে মুখ খুলবার সুযোগ দেব। তখন তারা জানবে যে আমি সদাপ্রভু। জিহিস্কেল ২৯:১৭-২১।
প্রথম মাসের প্রথম দিনে বিংশতিতম বর্ষ ১৭ নম্বর পদে উল্লেখিত ইজেকিয়েলে বর্ণিত ১৩টি তারিখের মধ্যে সর্বশেষ তারিখকে নির্দেশ করে এবং এটি একমাত্র তারিখ যা খ্রিস্টপূর্ব ৫৭৩ সালের ২২ অক্টোবরের পরে পড়ে। এটি সেই সময়কে নির্দেশ করে যখন দানিয়েল ১১:৪-৪:৩ উত্তর দিকের রাজাকে মিশর দেওয়া হয় এবং সেই সঙ্গে সেই বিন্দুকেও নির্দেশ করে যখন দশ রাজা তাদের সপ্তম রাজ্য সেই অষ্টম রাজ্যকে সমর্পণ করে যা সাতের অন্তর্ভুক্ত। এটি পরিপূর্ণ হয় যখন ইসরায়েলের গৃহের শৃঙ্গ অঙ্কুরিত হয়ে বেরিয়ে আসে। জিসাইয়ে ইসরায়েল পূর্বীয় বায়ুর দিনে অঙ্কুরিত হয়।
যাকব হইতে আগতদের তিনি মূল ধারণ করাইবেন, ইসরায়েল বিকশিত ও কুড়ি ধরিবে এবং ফল দ্বারা সমগ্র পৃথিবীর মুখমণ্ডল পরিপূর্ণ করিবে। জিসাইয়া ২৭:৮।
যখন জিহিস্কেল ২৯:৭ পরিপূর্ণ হবে এবং মিশরের মহানাগকে আসন্ন রবিবার আইনের সময় পাপাল পশুর নিকটে সমর্পণ করা হবে, তখন পরবর্তী বৃষ্টি পরিমাপহীনভাবে ইসরায়েলের উপর বর্ষিত হবে। সেই বৃষ্টি ৯:১১ ছিটানো রূপে শুরু হয়েছিল, যেমনটি খ্রিস্টের পুনরুত্থানের পর তিনি তার পিতার নিকটে আরোহণ করে পুনরায় পৃথিবীতে অবতীর্ণ হয়ে তার শিষ্যদের উপর শ্বাস ফেলেছিলেন, এ দ্বারা পূর্বচিত্রিত হয়েছিল।
খ্রিস্ট তার শিষ্যদের উপরে পবিত্র আত্মা ফুঁকে দেওয়ার যে কার্য করলেন এবং তাদেরকে তার শান্তি দান করলেন, তা ছিল পেন্টেকস্টের দিনে প্রদত্ত হতে যাওয়া প্রাচুর্যপূর্ণ বর্ষণের পূর্বে কয়েক ফোঁটার ন্যায়। স্পিরিট অফ প্রফেসি ভলিউম ৩:২৪৩।
মিশরের পতন সম্বন্ধে জিহিস্কেলের ভবিষ্যৎবাণী ৫৮৭ খ্রিস্টপূর্বাব্দে অবরোধের বছরে ঘোষণা করা হয়েছিল এবং ১৭ বছর পরে সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়। এটি ১৭ সংখ্যার দ্বারা প্রতিনিধিত্বকৃত সময়পর্বে পূর্ণ হয়, ফলে দানিয়েল ১১:৪০ পদের গূঢ় ইতিহাসকে প্রতিনিধিত্ত করে। এটি ১,৪৪,০০০ সিল মোহরকরণের সময়ে পূর্ণ হওয়ার কথা, যা জিহিস্কেল ৯ অধ্যায়ে চিত্রিত হয়েছে। সিল মোহরকরণের সময়ে পরবৃষ্টি ঢেলে দেওয়া হয়, প্রথমে ৯:১১ ছিটিয়ে দেওয়া রূপে এবং পরে রবিবারের আইনের সময় পূর্ণরূপে বর্ষণের মাধ্যমে। জিসাইয়ের মতে এটি পূর্বীয় বায়ুর বিনে পূর্ণ হয় এবং ইসলামী সেই পূর্বীয় বায়ু, আর ইসলামী তৃতীয় হায়। জিহিস্কেলকে যে বার্তাটি খেতে বলা হয়েছিল তা ছিল তিন ভাগের একটি বার্তা, যার তৃতীয় অংশ ছিল হায়ের বার্তা। ইয়েকিয়েলের তারিখ সংবলিত ১৩টি বার্তা জিরুসালেম, মিশর ও শোরকে কেন্দ্র করে উপস্থাপিত হয়েছিল। এগুলি সকলই ১৩ সংখ্যার দ্বারা প্রতীকীভাবে নির্দেশিত বিদ্রোহের প্রসঙ্গেই নিবেদিত ছিল।
পরবর্তী প্রবন্ধে আমরা ইজেকিয়েলের কাল নির্ধারণ বিষয়ে বিবেচনা অব্যাহত রাখব।